জাগাতপোতা জিজ্ঞেস করতেন, কোন মাসলা মাসাইল জিজ্ঞেস করতেন, তাদের সঙ্গে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বিধি কি ছিল, কি ধরনের তিনি কথা বলতেন, কি ধরনের তিনি আচরণ করতেন, উত্তর দেওয়ার ক্ষেত্রে তার বিধিমালা কি ছিল, এই নিয়ে আমরা আজকের আলোচনা। দর্শককে আমরা জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বহু জায়গাতেই ইসআলুনাকা এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বেশ কয়েক জায়গাতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী আলাইহিসসালাম যারা ফতোয়া জিজ্ঞেস করতেন, দিনের বিভিন্ন মাসলা মাসায় জিজ্ঞেস করতেন, তাদের সঙ্গে তার আচরণ কি ছিল, প্রশ্নকারীদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কি হত, ব্যক্তি বিষয় এবং স্থান, ব্যক্তি বিষয় এবং স্থান ভেদে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের মুআমালাত করতেন, তাআমুল করতেন, আচরণ করতেন, এটা আমরা দেখব। আল্লাহ নবী আলাইহিসসালাম প্রতিটি প্রশ্নকারীর অবস্থা ভেদে তার জন্য যেমনটা উপযুক্ত তেমন উত্তর দিতেন। একই বিষয়ে দেখা গেছে যে ব্যক্তি বিশেষে উত্তর ভিন্ন হয়েছে। একই প্রশ্ন দেখা গেছে যে একজন করেছেন কিন্তু উত্তর ভিন্ন হয়েছে। যেমন আমরা দেখি আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সবচেয়ে সর্বোত্তম আমল সম্পর্কে আল্লাহ নবীকে আমি জিজ্ঞেস করি, উত্তরে তিনি বলেন আস-সালাত আলা মিকাতিহা, সালাত তার সময় মতো পড়াটাই হল সর্বোত্তম ইবাদত আমল। কিন্তু থুম্মা আইয়ুন, এরপরে বললাম এরপরে কোনটি আমল উত্তম, পয়লা সুম্মা বিল ওয়ালিদাইন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে সর্বোত্তম আমল হচ্ছে বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। কিন্তু থুম্মা আইয়ুন, এরপরে বললাম এরপরে কোনটি সর্বোত্তম আমল, পয়লা আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ হাবিব আলাইহিসসালাম বললেন এরপরে ইসলাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ। হাদিসটি বুখারী 2787 এবং মুসলিম 25 নম্বর হাদিস বর্ণনা করেছেন। এখানে আমরা দেখতে পাই নামাজ সর্বোৎকৃষ্ট, এরপরে বাবার সঙ্গে সদ্ব্যবহারের উপরে জিহাদ। আমরা অন্য একটা হাদিসে দেখি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইল আইল আমাল আফদাল, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসিত হলেন, ফাকালা ইমানুম বিল্লাহ রাসূলি, বললেন সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহ রাসূলের প্রতি ঈমান ওখানে ছিল কি আসসালাতু আলা মিকাতিহা, আর এখানে হয়ে গেল আল ইমান বিল্লাহ রাসূলি। কিলা সুম্মা মাযা, বলা হল এরপরে ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ। এখানে দুই নম্বরে জিহাদ চলে আসলো, ওখানে দুই নম্বরে ছিল বিল ওয়ালিদাইন। কিলা সুম্মা মাযা, অতঃপর বলা হল এরপরে কি ওয়ালা হাজ্জুন মাবরুর, আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন কবুল হজ মাবরুর, মাবরুর হজ যে হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায় যার জন্য ছটা শর্ত রয়েছে সেই মাবরুর হজ হল উত্তম। এ হাদিস ইমাম বুখারী 26 নম্বর হাদিস এবং মুসলিম 83 নম্বর হাদিস বর্ণনা করেছে। এখানে আমরা দেখতে পেলাম সর্বোৎকৃষ্ট আলমের ইমাম বিল্লাহ রাসূলি বললেন এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, এরপরে হাজ্জুল মাবরুর। অন্য একটা হাদিসে আমরা দেখি ওয়ান আবু উমাতা আন্নাহু ওয়ান আবু উমাতা রাদিয়াল্লাহু আনহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আফদাল, আবু উমাতা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন সবচেয়ে উত্তম আমল কি, তার আলাইক বিসওম ফাইন্নাহু লা, আল্লাহ নবী বললেন তুমি রোজা রাখবে এর অনুরূপ কোন আমল হয় না। ইয়া হাদিস ইমাম নাসাই 2220 নম্বর হাদিস, এই হাদিসটি সহিহ হাদিস বর্ণনা করেছে। তাহলে এখানে আল্লাহ নবী আলাইহিস সালাম তাকে যখন আবার জিজ্ঞেস করা হলো আইল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি, কাল আদামহু ওয়া ইনতাল্লা, রাসূল বললেন যে আমলটা কন্টিনিউ করা হয়, সবসময় করা হয় যদিও আমলটা কম হয়, যদিও আমলটা কম হয় সেটাই হল আল্লাহর কাছে উত্তম আমল, যা হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন 782 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত। আর অন্য কোনো নাই, তাকে যখন জিজ্ঞেস করা হল আইয়ুল ইসলাম আফদাল, সর্বোত্তম ইসলাম কি, কালা মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সর্বোত্তম ইসলাম হচ্ছে যে যে ব্যক্তির জবান থেকে হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে। হাদিসটি বুখারী 11 নম্বর হাদিস, মুসলিমের 42 নম্বর হাদিস আবু মুসা আসরি থেকে বর্ণিত হয়েছে। এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করল আইয়ুল ইসলাম খায়র, সর্বোত্তম ইসলাম কি, ফাকালা তুতিমু ত্বাআম ওয়া তাকরাহু সালাম আলা মান আরাফত ওয়া লাম তা'রিফ। রাসূল জিজ্ঞেস করল সর্বোত্তম ইসলাম কি, বললে খাদ্য খাওয়ানো, প্রধানদেরকে খাদ্য দেওয়া, অপরিচিত সকলকে সালাম দেওয়া। ইহা হচ্ছে বুখারী 28 নম্বর, মুসলিম 39 নম্বর হাদিস আব্দুল ইবনে আমর থেকে বর্ণিত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাই বোনেরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন একই করা হয়েছে, উত্তর ভিন্ন হয়েছে ব্যক্তি বিশেষে, অথবা তার ব্যক্তির প্রয়োজনটা কি, তার কোনটাতে বেশি আগ্রহ, বা অবস্থা ভেবে কোনটা উত্তম, কোন সময় জেহাদ উত্তম, কোন সময় নামাজ উত্তম, এভাবে ব্যক্তি এবং সময় একই প্রশ্নের উত্তর সাল্লাম ভিন্ন দিয়েছেন। আর বা স্থান বা ব্যক্তি প্রয়োজন ভেবে রাসূলুল্লাহ সাল্লাম উত্তর দিয়েছেন, নিঃসন্দেহে নামাজ উত্তম, ঠিক না, কিন্তু বিশেষ বিপদ গরু মিসকির দুরতা সেই সময় দান সৎকার করাই উত্তম, দান সৎকার করার চাইতে নামাজ উত্তম, কোন সন্দেহ নেই। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে গরিব মিসকিন এদের সূচনীয় একটা অবস্থা, সে সময় তাদের প্রতি দান করে উত্তম, হয় উত্তম, অনুসন্ধ নেই, বা তোমরা এর চাইতে গরিব মিসলিমকে দান সৎকার করা উত্তম, কারণ তারা কঠিন দিন দিনাতি পাঠ করতেছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম উত্তর ফতোয়া বা জিজ্ঞাসাকারী বা ব্যক্তি বিশেষে তিনি আল্লাহ নবী আলাইহিসসালামকে আফজালুল জিহাদ যখন জিজ্ঞেস করা হল যে উত্তম, সবচেয়ে উত্তম জিহাদ কোনটি, তখন দেখতে পাই আল্লাহ নবী আলাইহিসসালামের উত্তরগুলো ভিন্ন হয়েছে। জানমাল দিয়ে মুর্শিদদের সঙ্গে যুদ্ধ করাতে উত্তম জিহাদ বললেন। তিনি বলেন জামি বললাম হিয়া রাসুল, সর্বোত্তম আমল তো জিহাদ, মনে হচ্ছে আমরা জিহাদ করবো না বিলারা, বলেন যে না, সর্বোত্তম জিহাদ হচ্ছে হাজ্জুল মাবরুর, উৎকৃষ্ট জিহাদ। বর্ণবর্ণে আছে আলাইহিন্না জিহাদুল্লাহ, মহিলাদের জেহাদ রয়েছে, তবে সেই জেহাদটা যেখানে কোন যুদ্ধ বিগ্রহ নেই, আর সেটা লাল হাজ এবং উমরাত, হাজ এবং উমরা। আগের হাদিসটা ইমাম তিরমিজি, পরের হাদিসটা ইমাম ইবনে মাজাহ, মাজ অন্যরা বর্ণনা করেছেন হাদিসটি সহি। তাহলে এখানে আমরা দেখতে পাই যে জেহাদ কোনটি উত্তম, দুই ধরনের উত্তর হল। আবার طارق بن الشهاب لما رجلا سأل عن النبي صلى الله عليه وسلم فقال وضع رجله في الغرز أي جهاد أطلق؟ قال كلمة حق عند السلطان جاهل. অনেকটি মানুষ আসলে জিজ্ঞেস করে সর্বোত্তম জিহাদ কি বললেন, একটা জালিম বাদশার সামনে বা শক্তির সামনে সত্য কথা বলাটাই একটা উত্তম জিহাদ। জিহাদ ইসলাম ওমনা সাহিব বলা করছেন 4209 নম্বর হাদিস, হাদিসটি সহি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে উত্তম জিহাদ একসময় বললেন মুশরিকদের সঙ্গে জানমাল দিয়ে যুদ্ধ করা, একসময় বললেন মহিলাদের ক্ষেত্রে, আর একবারে বললে যে অত্যাচারী বাচ্চার সামনে সত্য কথা বলা। তাহলে এখানে ব্যক্তি বা অবস্থা ভেদে রাসূলের প্রশ্ন উত্তর ভিন্ন ছিল। তারপরে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন আমলটি জান্নাতে বা আমাকে ওই আমলটি বলে দেন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ভিন্ন ছিল। একজনকে বললেন এমন আমল সম্পর্কে আমাকে বলুন যে আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল সাল্লাম বললেন এক আল্লাহ ইবাদত করবে, তার সঙ্গে কাউর শরীক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক অটুট রাখবে। হাদিস বুখারী 1396 মুসলিমের 13 নম্বর হাদিস। আবার এটা ছিল আবু রাদিয়াল্লাহু আনহু হাদিস। মুআযিন জাওয়াল রাদিয়াল্লাহু আনহু হাদিস কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার ফাসবাহ ইয়াওমান তারিবা মিনহু ওয়া নাহনু নাসির ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বি আমালি খাইরিল জান্নাহ ওয়া ইবারিকনি মিন আদিন্নার। মুআযিন জাওয়াল বলেন এক সফরে আমরা ছিলাম রাসূলের খুব নিকটে আমি, তখন রাসূলকে জিজ্ঞেস করলাম আমাকে জান্নাত যাওয়ার আমল এবং জাহান্নাম থেকে দূরে থাকার আমল বলে দিন। আল্লাহনবী বললেন মহাজ তুমি অনেক বড় বিষয় জিজ্ঞেস করেছ, তবে আল্লাহ যার প্রতি আসান করে দেন, সহজ করে দেন, সেটা সহজ হয়ে যায়, কঠিন কিছুই না। তা আবুদুল্লাহ হিসেবে তুমি এক আল্লাহ ইবাদত করবে, তার সঙ্গে আমি শরীক করবে না, অতকিমুসলা তুমি নামাজ কায়েম করবে, অতুতিজাকা যাকাত আদায় করবে, অতাসুম রমাদান রমজানে তুমি রোজা রাখবে, অতাহুজ্জুল বাইত আল্লাহর ঘরের হজ করবে। আগের বয়ানে হায়াত এবং রোজার কথা ছিল না। এরপর আল্লাহ নবী আলাইহিসসালাম বললেন আলাবুল খায়ের তোমাকে ভালো কল্যাণের কাজের দরজা বা যে কি বলে পথ সম্পর্কে বলে দিব না, আশ্রয় মজুর না, রোজা হচ্ছে ঢাল অর্থাৎ তোমাকে পাপ পঙ্কিলত থেকে বাঁচাবে, আগুন যেমন পানিকে নিভিয়ে দেয় ঠিক তোমার দান সাদাকা তোমার পাপকে নিভিয়ে দেয়। ভিন্দাও ফিরলে আর মানুষের রাত্রে উঠে একাকি যে নামাজ, রাত্রে মধ্যরাত্রে বা রাত্রে মধ্যখানে যে নামাজ, এরপর আল্লাহ নবী বললেন ইতলাফ করলেন তাদের যা জুনুব মানিল মাযালিয়াল উনা রব্বহুম খাউফা ওয়া তামা, শেষ পর্যন্ত সূরা সাজদা 16 এবং 17 নম্বর আয়াত। এরপর আল্লাহ নবী আলাইহিসসালাম বললেন আলা আখবিরুকা বি আসিল আমর কুল্লিহি, সবকিছু মাথা সম্পর্কে তোমাকে বলে দেব না, এবং যেটা তার হবে মূল পিলার এবং যেটা তোমার চূড়া হবে সব উদ্যোগ হবে। কিন্তু বললাম যে হ্যাঁ আপনি বলেন আমরি আল ইসলাম, ইসলাম হচ্ছে সবকিছুর মূল, ও আমোদু আসলাম আর নামাজ হচ্ছে ইসলামের মূল খুঁটি, সালামি আল জিহাদ আর এর চূড়া হচ্ছে জাহাদ হিসেবে। আল্লাহ মালাকে দান করলি আল্লাহ সুবহান এগুলো সবগুলো একসঙ্গে করলে একটা করলে সবকিছু হয়ে যাবে বা সবার ঊর্ধ্বে যেটা সেটা তোমাকে বলে দেব না, কিন্তু বেড়ায় রবি আল্লাহ বললাম হে আল্লাহ রাসূল বলে দিন তা কাজাবে আল্লাহ নবী তার জবান জীব মোবারক হাতে ধরে বলে এটাকে তুমি বিরত রাখবে। তখন তো আল্লাহ ওই মরা সুবহানাহু তাআলা বে বললাম আমরা যা বলি এ ব্যাপারে কি আমাদেরকে পাকড়াও করা হবে? ফাকালা তাকলাত কা উম্ম তোমার মা তোমাকে হারিয়ে ফেলো অথচ তোরাও মানুষকে জাহান্নামে যিনি ক্ষেপ করবে তাদের চেহারার উপরে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এটা এবং তাদের নাক ভরে নাকের উপরে মানে নাক এবং মুখের উপরে ফেঁকে দেওয়া হবে, এটা তো শুধু তাদের জবানে যা তারা করবে তারই প্রতিদান হিসাবে। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 2616 নম্বর হাদিস, ইবনে মাজাহ ইত্যাদি হাদিসটা সহি। এখানে আল্লাহ নবী আলাইহিসসালাম উত্তর ভিন্ন কিছুটা দিলেন। সবচেয়ে উত্তম কি বলে দাসমুক্ত কুন্তি কালাহা, যেই দাসটা তার মালিকের কাছে সবচেয়ে উত্তম আকসার ভাষামানা এবং বেশি তার মূল্য, যেটার মূল্য বেশি এবং যেটাকে মালিক খুব ভালোবাসে ভালো মনে করে এবং গোলামকে আজাদ করাই হল সর্বোত্তম আজাদ। বললেন যদি আমি এমনটা না করি তারা তো এই হোসায়নি আখরাক, তুই কিছু করতে পারো না যে করতে পারে এমন ব্যক্তিকে সহযোগিতা করো, অথবা যে মূর্খ কিছু যা জানা জরুরি কিন্তু করতে পারছে না তার হাতে সেই ধরনের মেশিন পত্র বা জিনিসপত্র নেই তাকে তুমি সহযোগিতা করো, হেল্পার হয়ে যাও সহায়তা করো। এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। কিছু আমল করতে যদি আমি না পারি মানুষের অনিষ্ট থেকে দূরে থাকো, কাউকে তুমি কষ্ট দিবে না, এটাই তোমার জন্য তোমার পক্ষ থেকে দান খায়রাত হবে। তাহলে এখানে আল্লাহ নবী আলাইহিসসালাম ভিন্ন উত্তর দিলেন উত্তম জিহাদ কোনটি, উত্তম কাজ কোনটি। সালাম দিবে তাদেরকে খানা খাওয়াবে। এই হাদিসটা ইবনে হিব্বান বর্ণনা করেছে হাদিসে সহিহ, হাদিস নম্বর 504। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে অন্য ভিন্ন উত্তর দিলেন রাসূলুল্লাহ। আবার আবু বারজা আসলামের হাদিসে যেটা পাই যে হে আল্লাহর রাসূল আপনি আমাকে এমন একটা কাজ বলে দেন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, তার আমি ছিল আদা আন তারিকিন নাস, আন তারিকিন নাস ফাযালা কাসাদা, মানুষের রাস্তা থেকে দুঃখ কষ্টদায়ক জিনিস তুমি সরিয়ে দিবে, এটাই হবে তোমার জন্য দান খায়রাত। হাজ ইমাম বুখারী আদর মুফরাদে বর্ণনা করেছেন 228 নম্বর হাদিস, আহমদ ইত্যাদি হাদিসটি সহি হাদিস। এইভাবে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল যে কাজটি আমাকে জান্নাতে প্রবেশ করাবে এমন কাজের প্রশ্ন করা তিনি এক একজনকে এক একটা উত্তর দিলেন, ব্যক্তি বিশেষে বা অবস্থা বিশেষে তিনি উত্তরগুলো দিয়েছেন। তাহলে ফতোয়া দেওয়ার সময় যিনি জিজ্ঞেস করবেন তার উপর নির্ভর করবে, তার অবস্থা ব্যক্তিকে দেখেই উত্তর দিতে হবে। আবার আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়াত চাইলে যে আমাকে উপদেশ দেন, এক্ষেত্রে রাসূলের ভিন্ন উত্তর আমরা দেখতে পাই। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাজুলান ক্বালা লিন্নবী আওসিনি ক্বালা লা তাকুলু ফারাদালা মিরান ক্বালা লা তাকুলু, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসিয়াত চাইলে আমাকে উপদেশ দেন, রাসূলুল্লাহ তাআলা রাগ করবে না, আবার বললেন আমাকে ওসিয়াত করবে রাগ করবেন না, এইভাবে বেশ কয়েকবার বললেন লা তাকজাব লা তাকজাব। হাদিসটি বুখারী হাদিস 6116 নম্বর হাদিস। তবে এখানে আমরা দেখতে পাই যার রাসূল তাকে উচ্ছেদ করে রাগ করবে না, হয়তো লোকটা রাগে ছিল, হতে পারে লোকটা রাগের ব্যাপারটা বেশি তার ক্ষতি ছিল। একজন লোক বললে আমি সফর করব, আমি বাইরে যাবো, আমাকে একটু উচ্ছেদ করে তারা আলাই কে বিতাক করলা, তুমি আল্লাহকে ভয় করবে, আদেশ নিষেধ পালন করবে, প্রত্যেক আল্লাহ কুল ইশারা এবং প্রতিটি উঁচু জায়গায় যখন উঠবে তখন বলবে আল্লাহ একবার। ফলে আমার লাগলাম লোকটা যখন চলে গেল আল্লাহ তুমি বললে আল্লাহ মাহুল আব্দ, আল্লাহ ব্যক্তির সফরের জমিনটাকে তুমি সংকুচিত আটক করে দিও, হবেন আলাই হিসা হন এবং তার সফরটাকে সহজ করে দিও। হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 3445 নম্বর হাদিস, হাদিসটি হাসান পলের হাদিস। তাহলে এখানে আল্লাহ নবী উচ্ছেদ করলেন তাকওয়া, আলাই হবে তাকওয়া, ওখানে ছিল কিলা তাকওয়া। وعصير بن جابر الحوجيم رضي الله عنه قال انتهت للنبي وهو محتب في بردة الله وإن هبدها لعلى قدمي فقد يا رسول الله وسلم سلم بن جابر الحوجيم حوجيم قال رسول الله صلى الله عليه وسلم قصير كلام تقوم تلك چادر پوري چلن تقوم تلك چادر قلوب رسول پائر پوري اسپرس چکرت چلن چولي چلن بلا من رسول الله كي عليه الصلاة والسلام وشيرت قلن তুমি আল্লাহকে ভয় করবে, ওলা তাহকরান না মিনাল মাফুশ, ভালো কাজকে তুচ্ছ মনে করবে না, ওলা তাকরাবা মিন দাউইকাতিল্লাহি মুস্তাকিম, যদিও তোমার পানপাত্র বা অন্য কাউ তুমি একটু কি করবে, তোমার পানপাত্র থেকে একটু পানি পান করার জন্য এটা একটু ঝুলি দিবে, এবং তোমার ভাইয়ের সঙ্গে যখন কথা বলবা তখন হাসি মুখে উজ্জ্বল চেহারাতে কথা বলবা, তুমি তোমার কি বলে লঙ্গিকে তাক নিচে ঝুলিয়ে দিবে না, ফাইন হামিনাল মাখিলা, কারণ সেটা হল অহংকার অন্তর্ভুক্ত, পরা এটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে বোঝা গেল যে লুঙ্গি বা পাজামা বা প্যান্ট তাকে নিচে পুরুষদের জন্য নিচে আসে নামাটাই হচ্ছে অহংকার, সে অহংকার মনে করে না করে না এটা ঠিক, অনেকে মনে করে অহংকার করে পড়ি না, কেউ যদি তোমার কোন ত্রুটি জেনে তোমাকে ভৎসনা করে তুমি তার কোন ত্রুটি জেনে তাকে ভৎসনা করবে না। অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, কেউ ভৎসনা করলে ওর মাঝে ওই ধরনের ভুল ত্রুটি ধরে তাকে আমরা ভৎসনা করার চেষ্টা করি, ছোট করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ব্যাপারে তোমার ভিতরে কোন ত্রুটি জেনে কেউ যদি তোমাকে ভৎসনা করে তুমি তার জেনে তাকে ভৎসনা করবে না, তারটা তার উপরেই প্রত্যাবর্তিত হোক সেটাই তুমি ছেড়ে দাও, তোমার সব রয়েছে না, সেই আর কাউকে গালি গালাজ করবে না, তারা আমার সাথে তোমার আগাহু দাঁত দেখতে মনে চান। সুলেম বিন জাবের আল হুজাইমি বলেন এরপরে আমি মানুষ তো দূরের কোন আমি পশুকেও গালি দিই নাই, কোন মানুষকেও গালি দেয় নাই। হাদিসটি মেহরবান বর্ণনা করেছেন হাদিসটি হাসান শহীদ গাইবি ইবনে হিব্বানের 511 নম্বর হাদিস। তাহলে এখানে আল্লাহ নবী আলাইহিসসালাম তিনি উত্তর দিতে গিয়ে এখানে ওসিয়তে ভিন্ন ওসিয়ত করলেন। তাহলে আমরা কেউ যদি কোন বিষয়ে জিজ্ঞেস করে তার উত্তর সেটা যদি কি বলে আপনার মাসাইল না হয়, হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ না, বা কোন উপদেশ চায় বা ভালো কাজ জানতে চায়, তাহলে ব্যক্তি বিশেষে তার উত্তর ভিন্ন হতে পারে, তবে অবশ্যই শরীয়তের বাউন্ডারি থেকেই হতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে আমাদের জন্য উত্তম মডেল, যদি হতে পারে যুবকদের জন্য ভিন্ন, যুবতীদের জন্য ভিন্ন, মহিলার জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন, ধরি যদি একজন পুরুষ বলে আমরা স্বামী স্ত্রীর মাঝে সুন্দর দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য কি করা দরকার, স্বামীকে যে উত্তর দিবেন স্ত্রী জিজ্ঞেস করলে উত্তরটা ভিন্ন হবে না, হবে না, হবে ঠিক না? কোন একটা গরিব মানুষ যদি আপনাকে ভালো কাজ জিজ্ঞেস করে তাকে যাতে উত্তর দেবেন, একটা বড়লোককে তার উত্তর ভিন্ন হতে পারে। সফল অবস্থায় একটা মানুষকে আপনি যে উত্তর দেবেন বাড়িতে উত্তরটা ভিন্ন হতে পারে। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি বিশেষে উত্তর ভিন্ন দিয়েছেন। রোজা অবস্থায় একজন এসে জিজ্ঞেস করলেন, যুবক মানুষ স্ত্রীকে চুমা দেওয়া যাবে কিনা, নিষেধ করলেন, কিন্তু বুড়ো মানুষকে তিনি জায়েজ করলেন, কারণ ব্যক্তি বিশেষে আর সমস্যা ভিন্ন হতে পারে। তো যাই হোক, আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফতি মানে ফতোয়া জিজ্ঞেসকারীকে তার উত্তর মুফতি দিতে গিয়ে ভিন্ন ভিন্ন অবস্থার কারণে, ব্যক্তির কারণে, সময়ের কারণে উত্তর ভিন্ন দিয়েছেন। এটা অবশ্যই যিনি ফতোয়া দেবেন তাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দিনের ব্যাপারে কোন কথা বলার আগে সঠিকটা জেনে নিয়ে রাসূলের পদ্ধতি অবলম্বন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কারো প্রশ্ন আছে? জুমা আপু প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ দুঃখে কষ্টে পতিত হওয়ার কারণে যেন মৃত্যু কামনা না করে, যদি করতে হয় তাহলে যেন বলে, একটা দোয়া আছে, এই দোয়া যার এই অবস্থা হবে সে নাকি সবসময় পড়া যাবে? সবসময় পড়া যাবে না, যদি মৃত্যু কেউ কামনা করতে চায় একান্ত, তাহলে বলবে যে আল্লাহ আমার যদি জীবিত থাকা উত্তম হয় আমাকে জীবিত রাখো, আমার বেঁচে থাকা উত্তম আমাকে তুমি মেরে ফেলো, বা অন্য জন্য দোয়া হতে পারে যে আল্লাহ হয়তো খুব কঠিন অবস্থায় বুড়ো বুড়িরা কি বলে শয্যায় শায়িত, এ সময় হয়তো বলা যেতে পারে আল্লাহ তার বেঁচে থাকা ভালো হলে ভালো, দেখো তার মৃত্যুটা ভালো থাকে, নিয়ে যাও, বলতে পারো। বিশেষ অবস্থাতেই বলতে হবে, সবসময় দোয়া বলা যাবে না। এছাড়াও কঠিন মুহূর্তে ফেতনা যদি হয় সেক্ষেত্রে ডাইরেক্ট মৃত্যু কামনা করা জায়েজ রয়েছে। ডাইরেক্ট মৃত্যু ফেতনা যদি হয় যে এই অবস্থাতে হয়তো আমি ইমান আমান ঠিক রাখতে পারবো না, এই অবস্থায় হয়তো আমার জন্য কঠিন হয়ে যাবে, এটা কেন করে হয়তো মানুষ সমাজে বিপদ হবে, সেক্ষেত্রে আল্লাহ আমাকে তুমি উঠিয়ে নাও, জায়েজ রয়েছে বলা। জি, মাইক চেয়েছেন আমাদের এক ভাই। জি,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান সম্মানিত শেখ, আমরা আজকে খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রূপ উপদেশ এক একজনকে এক এক উপদেশ দিয়েছিলেন, তো এই বিষয়গুলো শেখ আগে ভাবতাম যে এক এক হাদিস এক এক রকম অনেক উপদেশ। যাক, আজকে আলহামদুলিল্লাহ বেশ কিছু বিষয় জানা গেল আপনার কাছ থেকে। সম্মানিত শেখ, আমার প্রশ্নটি হল, যদি কোন মুসাফির চার রাকাত বিশিষ্ট সালাতে কোন মুকিম ইমামের পিছনে তৃতীয় রাকাতে গিয়ে নামাজ পায়, তাহলে উনি কি ইমামের সালাম পেরানোর সাথে সাথে কি সালাম পেরাবে নাকি বাকি দ্বিতীয় রাকাত আদায় করবে? সম্মানিত শেখ, আমার আরেকটি প্রশ্ন ছিল, আমরা জানি যে কেউ যদি কোনো বিদআতিকে সম্মান করে তাহলে সেজন্য ইসলামকে সম্মান করে, তাহলে শেখ সেটি কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যে কেমন বিদআতি, যে তাদের মানহাজ কেমন, সেটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোন বিদআতের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেই বিষয়টি শেখ। আর আমার কোন প্রশ্ন নেই। আমাদের রাজন ভাই, আপনি আমার পরে শেখ আমার প্রশ্নের উত্তর দিলে আপনি অবশ্যই মাইক নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফির যদি মুকিম হওয়ার পরে নামাজ পড়ে তাহলে ফুল নামাজই পড়তে হবে, চার রাকাতে জায়গায় চার রাকাতে পড়তে হবে। কথা হলো, যদি মধ্যখানে গিয়ে পায়, অর্থাৎ দুই রাকাত পরে দুই রাকাত পেয়েছে, তাহলে কি মুকিম দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন নাকি উঠে আর দুই রাকাত পড়বেন, বা এক রাকাত পেয়েছেন আর এক রাকাত পূর্ণ করবেন যেহেতু তার দুই রাকাত নামাজ? এখানে দুই ধরনের মত আছে। অধিকাংশ ওলামাদের মত হল যে না, তাকে চার রাকাতই পড়তে হবে যদিও সে মধ্যখানে বা পরে গিয়ে পায়, কারণ ইনামা জয়লাভ ইমাম ইতাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামকে নিয়োগ দেওয়া হবে ইমাম হলো তাকে পূর্ণ করার জন্য। কেউ কেউ বলেছেন যে যদি যেহেতু তার নামাজ দুই রাকাত সালাম ফিরে দেয় নামাজ হবে, তবে মতটা দুর্বল। আর একটা প্রশ্ন কি ছিল মনির ভাই আপনার? অন্য একটা জিনিস মানে চিন্তা করতেছিলাম, একটা শব্দ লেখেন তাহলে বুঝবো। কোন ধরনের বিবাদীকে সাহায্য করলে দিন ধ্বংসে সহায়তা করা হল? যে কোনো বিদাতিকে আপনি সহায়তা করবেন, এর অর্থ এই দাঁড়াবে যে বেদাতি বেদাত করে দিনের বিপরীত কাজ করছে, আপনি সহায়তা করলেন, তো দিন ধ্বংসের কাজে সহায়তা করলেন। আপনি যে করছেন না, কেউ তাকে সহায়তা করছেন অর্থ দিয়ে, সময় দিয়ে, উৎসাহ দিয়ে, স্থান দিয়ে, তাহলে সেখানে দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এটাই যে কোনো ধরনের হোক, ছোট হলে ছোট, বড় হলে বড়, যে কোনো ধরনের বেদাতিকে সহায়তা করা মানে হচ্ছে দিন ধ্বংসের সহায়তা করা। ছোট হলে ছোট ধ্বংস, বড় হলে বড়, মধ্যমের মত। জি, এরপরে প্রশ্ন রাজন। জি,
আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা অনেক হাদিসের সঙ্গে এরকম যে কোন একজন ব্যক্তি তার এরকম একটা কাজের জন্য, কোন একটা ভালো কাজ, ওই কাজের জন্য সে জান্নাতে চলে গেছে, কোন একটা খারাপ কাজের জন্য সে জাহান্নামে আছে, এরকম বর্ণনাগুলো আমরা শুনি। তো এটা যে শুনছি আমি, এটা আমার প্রশ্ন হচ্ছে যে তারা কি আসলে জান্নাত জাহান্নামে আছে? আমরা তো জান্নাত জাহান্নাম মৃত্যুর পরবর্তী, কি আমাদের পরবর্তী একটা বিষয়, আসরের পরবর্তী, এটা আমার মানে মাথায় ধরতেছে না বিষয়টা।
জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে কিয়ামতের ফয়সালার পরে চূড়ান্ত, তবে তার প্রাথমিক, তার সুখ স্বাচ্ছন্দ্য বা দুঃখ কষ্ট কবর থেকে শুরু হবে। এই কবরে শুরু হওয়ার কারণ এই জন্যে, বিচারক ফয়সালা করার পরে জানতে পারেন বিষয়টা চূড়ান্ত কি। মাহমুদুল আলমিন ফয়সালা করবেন বান্দাকে বোঝানোর জন্য, বাকি তার বোঝার জন্য অগ্রিম জ্ঞানই তার যথেষ্ট। তাই তিনি জানেন তার ফয়সালাটা কি হবে, তাই তার শুরু করে দেন। এতে করে যারা যারা মুমিন তাদের এই শাস্তি বা আজাবের কারণে তাদের পাপ মিটে যাবে, আর কাফের যারা তাদের যেহেতু চিরস্থায়ী তারা জাহান্নামী, তাদের আগেভাগেই তাদের শুরু হয়ে যাবে। এই জন্য জান্নাতিরা কবরে কেমন দ্রুত হয়ে যাক চাইবে, আর যারা শাস্তিতে থাকবে জাহান্নামীরা বলবে কেমন যেন অনুষ্ঠিত না হয়, কারণ কেমন হওয়ার পরে জাহান্নামের যে শাস্তি বড় কঠিন হবে, এখন যেটা আছে অনেক হালকা আছে। কালী যারা বলেন যে এখনো ফয়সালা হয় নাই, অনেকে কবরের আজাব বিশ্বাস করেন না বা সুখ শান্তি পছন্দ বিশ্বাস করেন না, বলেন যে কোরআনে বা বিশুদ্ধ হাদিসে স্পষ্ট এর কোন দলিল নেই, আর ফয়সালার আগে কেন শাস্তি হবে এটা বিবেকসম্মত না, এটা অজ্ঞতার পরিচয়, দিন সম্পর্কে সঠিক না জানা এবং বাতিল আকীদার কারণ হতে পারে। জি, আগের প্রশ্ন আছে, আমরা শেষ করি, আমাদের সময় প্রায় শেষ, আমরা অধ্যায় আধা ঘন্টা আমাদের সময় থাকে, অসুবিধা নেই। আগের প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আগামীকাল আমাদের বন্ধের ক্লাস রয়েছে, কোরআনের ফজিলত আমল, আশা করি বন্ধুরা থাকবেন এবং অন্যান্য বোন যারা অনুপস্থিত তাদেরকে অবশ্যই খবর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।